الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام علیکم ورحمۃ اللہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
হে যারা ঈমান এনেছ ধৈর্য এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঐশী জামাতকে স্বীয় লক্ষ্য অর্জনের জন্য কোরআন যে নির্দেশ দিয়েছে তা হল অবিচলতার সাথে, দৃঢ়চিত্ততার সাথে আল্লাহর সামনে স্থায়ীভাবে বিনত থাকা। এই ধৈর্য এবং দোয়াই মোমেনকে সাফল্য দিয়ে থাকে। ইসলামের পূর্বে সকল ধর্ম এবং সকল নবীর শিক্ষা এটি ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যা তিনি প্রচার করেছেন। মুসলমানদের জন্য এটি নির্দেশ যে তোমাদের সফলতা ধৈর্য এবং দোয়ার বলে লাভ হবে, এছাড়া অন্য কোন রাস্তা নেই যার মাধ্যমে তোমরা যার ভিত্তিতে নিজ লক্ষ্য অর্জন করতে পারো। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ধৈর্যের বরাতে যে নসিহত করা হয়েছে, মনোযোগ আকর্ষণ করা হয়েছে, সে অনুসারে ধৈর্যের সংজ্ঞা হল আল্লাহ তাআলার পথে যেই কষ্ট বা যেই পরীক্ষার বা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সময় কোন প্রকারের অভিযোগ করবে না। নবীদের ইতিহাস থেকে প্রমাণিত যে নবীদের ইতিহাস নবী এবং স্বয়ং তাঁদের মান্যকারীদের ইতিহাস থেকে জানা যায় যে তাদেরকে কষ্টের সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় বেশি কে খোদার প্রিয় ছিল, কিন্তু তাকে এবং তার মান্যকারীদেরকে যেই কষ্টের পথ অতিক্রম করতে হয়েছে, কষ্টকর পথ অতিক্রম করতে হয়েছে তা সবারই জানা সুবিদিত বিষয়। কিন্তু তিনি সাহাবাদের এমন সুন্দরভাবে তরবিয়ত করেছেন, সুশিক্ষা দিয়েছেন যে অভিযোগ তো দূরের কথা, যখন তারা কষ্টের সম্মুখীন হন বা তাদের উপর যখন যুদ্ধ চাপানো হয় বা যখনই কোনো প্রকারের জুলম অত্যাচার হয়েছে তাদের উপর, দোয়া এবং ধৈর্যের অস্ত্রই তারা ব্যবহার করেছেন এমন পরিস্থিতিতে। এটি সহজাত বিষয় যে দীর্ঘকাল যখন কষ্ট এবং কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হতে হয় তখন কষ্টের যুগ মানুষ যখন অতিক্রম করে তখন সে চিন্তিত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, ভাবে যে কখন সেই যুগ আসবে যখন এই কষ্ট এবং এই কঠোরতার এই কাঠিন্য থেকে মুক্তি লাভ হবে, কখন আমরা জয়যুক্ত হব, কখন আমাদের শত্রু আল্লাহ তাআলার হাতে ধৃত হবে বা ধরা পড়বে। আল্লাহ তাআলা মুমিনদেরকে আশ্বস্ত করছেন, তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে স্মরণ রেখো আল্লাহ তাআলা তোমরা ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব খোদার সঙ্গ লাভের জন্য এমন সঙ্গ যা শুধু এই পৃথিবীর সঙ্গ নয়, বরং মৃত্যুর পরও খোদার সঙ্গ মানুষের সাথে থাকে। এক মোমেন মৃত্যুর পরও খোদা তালার নেয়ামতের উত্তরাধিকারী হয় বা ওয়ারেস হয়ে থাকে। এই পৃথিবী এবং পরকালে কষ্টকে সহ্য করে দৃঢ়চিত্ত তার সাথে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাইতে থাকো। আমাদের কাজ হল খোদার সাহায্য ভিক্ষা চাওয়া। কিভাবে সাহায্য চাইব? গালি খেয়ে, গালি শুনে ধৈর্য ধরতে হবে, আর এর জন্য দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে কোন প্রকারের সন্দেহের ঊর্ধ্বে থেকে অবিচলতার সাথে অবিরত অনবরত তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। এটি নয় যে আজ অনেক বেশি দোয়া করলাম, আজ নামাজও পড়লাম, আর পরবর্তী দিন নামাজের দিকে মনোযোগ থাকবে না, এমনটি যেন না হয়। বরং মোমেনের হৃদয়ে যেন আল্লাহ তার সবসময় খোদা তালা বিরাজ করেন। যদি খোদার সাথে সম্পর্ক থাকে, অবস্থা এমন হয়, আর আল্লাহর সাথে যদি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য মানুষ চায়, তাহলে আল্লাহ তালা স্বীয় কৃপা বারি বর্ষণ করেন, কৃপা বৃষ্টি বর্ষিত হয়। ধৈর্যের আরেকটি অর্থ হল খোদার নির্দেশাবলী, আদেশ নিষেধের উপর নিজের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে তার উপর আমলের চেষ্টা করা। পরিস্থিতি যাই হোক না কেন, পাপ থেকে বাঁচার বা পাপ এড়িয়ে চলার চেষ্টা অব্যাহত রাখা। অতএব কোন ব্যক্তিকে তার ক্ষুধা কষ্ট বা অন্য বস্ত্রের লোভ যেন তাকে খোদার সন্তুষ্টি বহির্ভূত কোনো কাজ করতে যেন তাকে বাধ্য করতে না পারে। যদি কোনো ব্যক্তি এমন হয়, তাহলে এটাই হবে উন্নত মানের ধৈর্য আর সর্বাবস্থায় ন্যায় কর্ম করার চেষ্টা, ন্যায় কাজের চেষ্টা করা, উন্নত মানের ন্যায় কর্ম করা। আর এর জন্য যদি কষ্ট সহ্য করতে হয়, কষ্ট সহ্য করা, এটিও এক ধরনের ধৈর্য, এটিও ধৈর্যের সংজ্ঞাভুক্ত কথা। অতএব যে ব্যক্তি খোদা তালার সন্তুষ্টির জন্য সকল প্রকারের কষ্ট অতিক্রম করে, সকল প্রকারের লোভ লিপসার সত্ত্বেও যে পাপকে এড়িয়ে চলে, পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকে, সেই প্রকৃত সাবের বা ধৈর্যশীল। আর যেভাবে আমি পূর্বে বলেছি যে কঠিন পরিস্থিতি, দীর্ঘ কঠিন পরিস্থিতি সত্ত্বেও, পরিস্থিতির বা কষ্টের যুগ দীর্ঘ হওয়া সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, খোদার প্রেরিতের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো যারা এমন হয় তারাই প্রকৃত সাবের বা ধৈর্যশীল। আজকাল অনেকেই আহমদীদের ইমান নষ্ট করার আরেকটি অপপ্রয়াস করছে, এর কথা পূর্বেও সংক্ষেপে বলেছে। এরা বলে যে খলিফায়ে ওয়াক্ত বা জামাত তোমাদের শুধু বলে যে ধৈর্য ধরো ধৈর্য ধরো, কষ্টের যুগ কেটে যাবে। কোন কোন স্থানে কেউ কেউ প্যাম্পলেটও বিতরণ করেছে বা অন্যভাবে মানুষকে তারা প্রতারিত করার চেষ্টা করে। এই যে আপত্তিকারী শ্রেণী, তারা বলে যে 100 বছরের অধিক কাল কেটে গেছে, কষ্টের যুগের যুগের তো অবসান হয়নি, আর কষ্ট বেড়েই চলেছে। এই যুগ যুগের অবসান কখন হবে? আর এভাবে আহমদীদেরকে খেপানোর একটা চেষ্টা করে তারা। তারা মনে করে যে আহমদীরা অনেক দুর্বল ইমানের অধিকারী, আর এইভাবে আমাদের জালে তারা ফাঁদে তারা পা দেবে, আর এইভাবে তাদেরকে প্ররোচিত করার চেষ্টা করে। আবার বলে যে কোন নবীকে এত দীর্ঘ কষ্টের ভিতর দিয়ে অতিবাহিত হয়েছে, বা কোন নবীর জামাতকে এত দীর্ঘ যুগ কষ্ট সইতে হয়েছে। প্রত্যেক নবীরই এমন দৃষ্টান্ত আছে, যদি তারা কোরআন পড়ত বা ইতিহাসের কিছু জ্ঞান রাখত তাহলে এমন দৃষ্টান্ত তারা দেখতে পেত। হযরত ঈসা আলাইহিস সালামের মান্যকারীদের দৃষ্টান্ত নিন, 300 বছরের অধিক কাল তাদেরকে বিভিন্ন অঞ্চলে গুহায় লুকিয়ে পালিয়ে জীবন কাটাতে হয়েছে। তো বিরোধীদের চেষ্টা এমনই হয়ে থাকে, সকল প্রকারের শয়তানি ষড়যন্ত্রের মাধ্যমে মোমেনদের ঈমান নষ্ট করার চেষ্টা করে এরা। তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দু একজন এমন ব্যক্তিকে ব্যক্তির ঈমান নষ্ট করে, কিন্তু মোমেনদের বেশিরভাগ ঈমানের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকে। কোন প্রকারের লোভ লিপ্সা কষ্ট দুঃখ তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। শুধু এটাই নয়, বরং এই কষ্টের মুখে তারা নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, খোদার সম্পর্কে কোনো অভিযোগ করে না, কেননা তারা উন্নত মানের ধৈর্য প্রদর্শনকারী মোমেন হয়ে থাকেন। ধৈর্য এবং অবিচলতার সমূহান দৃষ্টান্ত তারা স্থাপন করেন। অনেক সময় যেভাবে আমি বলেছি যে দুশ্চিন্তা হয় মানুষ হিসাবে, মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়েই থাকে, আর সকল যুগে বিভিন্ন নবীর মান্যকারীরা সেই উৎকণ্ঠার কথা ব্যক্ত করেছেন মক্কী জীবনে বা তার পূর্বে। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবেরা নিজ প্রাণের নজরানা পেশ করেছেন, সকল প্রকারের শাস্তি পেয়েছেন, কষ্ট সহ্য করেছেন এবং কষ্ট সহ্যের জন্য সদা প্রস্তুত থাকতেন, কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছেন। এটি কারণে নয় যে তাদের ঈমান দুর্বল ছিল, ঈমান তাদের অনেক দৃঢ় ছিল নিঃসন্দেহে। সেই সমস্ত সাহাবীদের তারা নিজেদের দুশ্চিন্তা এবং কষ্টের কথা রাসূলুল্লাহর সামনে ব্যক্ত করেছেন, প্রশ্ন করেছেন যে কতদিন আমরা এটি সহ্য করব। আর এটি হয়তো হতে পারে যে রাসূলুল্লাহর কষ্ট দেখে কেউ বলে থাকবেন যে কতদিন আপনি কষ্ট সহ্য করবেন। এইভাবে হে আল্লাহ রসুল, যখন তাকে এই প্রশ্ন করা হয়েছে, হযরত খুবাব বিন আরফ বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহির কাছে আমরা আমাদের কষ্টের কথা বললাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার ছায়ায় চাদরকে বালিশ হিসাবে রেখে বিশ্রাম করছিলেন। আমরা বললাম যে আল্লাহর কাছে কি আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না, দোয়া করবেন না যে যেন আল্লাহ কষ্টের এই যুগের অবসান ঘটান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তোমাদের পূর্বে এমন ব্যক্তি অতিবাহিত হয়েছে যার জন্য ধর্মীয় শত্রুতার কারণে গর্ত করে তাকে তাতে পুঁতে দেওয়া হয়েছে, এরপর করাতেনে তার মাথায় রেখে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে বা দ্বিখণ্ডিত করা হতো, কিন্তু সে ব্যক্তি নিজ ঈমান থেকে কখনো বিচ্যুত হতো না, ঈমান নষ্ট হতে দিত না। অনেক সময় লোহার চিরণি দিয়ে মোমেনের দেহের মাংস তুলে ফেলা হতো, হাড় এবং মাংস পৃথক করে ফেলা হতো, কিন্তু এই জুলম এবং অত্যাচার তার ঈমানকে নষ্ট করতে পারেনি, তাকে তার ধর্মকে নষ্ট করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত তুলে ধরেছেন। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসি জামাত সম্পর্কে প্রাথমিক যুগের সাহাবাদেরকে এই নীতিগত কথা বুঝিয়েছেন যে এই কষ্ট আসে এবং কষ্টের যুগ আসবে। বিরোধীরা চরম জুলম অত্যাচার করে, জুলম অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, কিন্তু এই জুলম অত্যাচার কোনোভাবে তাদের ধর্মকে নষ্ট করতে পারে না, বরং ধৈর্যের সাথে বিশ্বাসীরা সবকিছু সহ্য করেন। অতএব ধৈর্য এবং দোয়ার মাধ্যমে, দোয়ার ভিত্তিতে যদি খোদার সাহায্য চাইতে থাকো, তাহলে শুধু জুলম অত্যাচার থেকেই পরিত্রাণ পাবে না, বরং শত্রুর বিরুদ্ধে বিজয়ও লাভ হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি দোয়ার অনুরোধ করেন এবং উৎকণ্ঠা ব্যক্ত করেন, বলেন যে তাদের গ্রামে এক মৌলভি স্কুলে শিক্ষক, তাকে অনেক কষ্ট দেয় সেই মৌলভি। মসীহ আলাইহিসসালামের কাছে দোয়ার অনুরোধ করেন যে দোয়া করুন যেন সে সেখান থেকে তার বদলি হয়ে যায়। এই কথা শুনে হযরত মসীহ আলাইহিসসালাম মুচকি হাসেন এবং বলেন যে এই জামাতে প্রবেশ করেছ, সুতরাং এই জামাতের শিক্ষাও মেনে চলো, যদি যদি কষ্ট না হয় তাহলে পুণ্য বা সওয়াব কোথেকে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর পর্যন্ত দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন, সে যুগের কষ্টের তোমরা ধারণাই করতে পারো না, আর সেই কষ্টের তোমরা সম্মুখীনও হনি। কিন্তু তিনি সাহাবাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন যে অবশেষে সব শত্রু নিঃশেষ হয়ে যাবে, সেই যুগ সন্নিকটে যখন তোমরা দেখবে যখন এই শত্রুদের আর খোঁজেও পাওয়া যাবে না। তিনি বলেন যে খোদাতালা এই পবিত্র জামাতকে পৃথিবীতে বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছেন, এখন এরা তোমাদের সংখ্যা কম দেখে কষ্ট দেয়, কিন্তু এই জামাত যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তখন এদের নিজেদেরই মুখ বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহ চাইতেন এরা তো কষ্ট দিত না, বা যে কষ্ট দেয় তার জন্ম হতো না, বা কষ্টদাতার জন্ম হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ধৈর্যের শিক্ষা দিতে চান। স্বল্পকাল ধৈর্য ধারণের পর তোমরা দেখবে যে কিছুই নেই, যে দুঃখ দেয় কষ্ট দেয় সে হয়তো তওবা বা অনুশোচনা করে বা সে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এ ধরনের অনেক পত্র আসে যে আমরা গালি দিতাম এবং গালি দেওয়াকে পরম পূর্ণ মনে করতাম, কিন্তু এখন তোবা করছি আর আপনার হাতে বয়স করছে। বলছেন যে ধৈর্য একটি বড় দোয়া, আল্লাহ তাআলা বলেন যে ধৈর্যশীলরা সেই প্রতিদান পাবে যার কোনো হিসাব নেই, অর্থাৎ তাদেরকে অনন্ত নেয়ামতে ভূষিত করা হবে। ধৈর্য এই প্রতিদান শুধু ধৈর্যশীলদের জন্য, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এই নেয়ামতের কথা বলা হয়নি। এক ব্যক্তি যে অন্য কোন ব্যক্তির নিরাপত্তার জন্য জীবন যাপন করে, সে যদি কোনো কষ্টের ভিতর থাকে, অবশেষে যে নিরাপত্তা দাতা তিনি তার আত্মাভিমান জাগে এবং যে কষ্ট দেয় তাকে ধ্বংস করে দেন। একইভাবে আমাদের জামাত আল্লাহর নিরাপত্তার ভিতর রয়েছে, আর দুঃখ সহ্য করলে ইমান মজবুত হয়। ধৈর্যের মতো এমন মূল্যবান বৈশিষ্ট্য আর নেই। 1902 সনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সে ব্যক্তির প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন। আর দৈবক্রমে যখন আমি এই উদ্ধৃতি সন্ধান করছিলাম, তো দেখলাম যে মসীহ আলাইহিসসালাম এই কথাগুলো 1902 সনের নভেম্বর মাসে বলেছেন, 108 বছর পূর্বে। যাই হোক, এতে হযরত মসীহ আলাইহিসসালামের শব্দ এবং এতে মসীহ ইসলাম নিজের সত্যতা, তিনি যে সত্য ছিলেন আর তিনি যে আল্লাহর পক্ষ থেকে ছিলেন, এর উপর তার কামেল এবং দৃঢ় বিশ্বাস রয়েছে। এতে তার দৃঢ় বিশ্বাস ছিল যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার প্রেরিত, তার সাহায্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। খোদা তাআলার সকল নিশ্চয়তা এবং ভবিষ্যৎবাণীর ফলশ্রুতি এটি, যে কারণে তিনি এত দৃঢ়তার সাথে এই কথা বলেছেন, এটি যেন একটি ভবিষ্যৎবাণী ছিল। আর আজ দেবালোকের মতো আমরা এটি পরিপূর্ণ হতে দেখছি। তিনি বলেন যে খোদা তাআলা এই পবিত্র জামাতকে পৃথিবীতে বিস্তৃত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। আজ খোদার অপার অনুগ্রহে এই জামাত সারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে। এরা একটি যারা জামাতের উপর জুলুম করে তারা এক হীন চেষ্টা করে এই জামাতকে কষ্ট দেয়ার এবং কষ্ট দেয়ার চেষ্টা করে, জুলুম এবং অত্যাচার করে। স্কুল কলেজে দৃষ্টান্তস্বরূপ পাকিস্তানে আমাদের আহমদের ছেলে মেয়েদেরকে বিরক্ত করা হয়, কষ্ট দেয়া হয়, সেখান থেকে বহিষ্কারের ষড়যন্ত্র হয়। আহমদি ব্যবসায়ী শ্রেণীকে ক্ষতিগ্রস্ত করার হীন চেষ্টা হয়, ষড়যন্ত্র হয়। আহমদীদেরকে হত্যার চেষ্টা হয়, আর এর ফলে বেশ কিছু আহমদী শাহাদত বরণ করেছেন। কিন্তু এই সমস্ত ঘৃণ্য অপচেষ্টা সত্ত্বেও জামাত পৃথিবীতে প্রসার লাভ করছে। দৃষ্টান্তস্বরূপ পাকিস্তানের যদি ছাত্রছাত্রীর সাথে জুলুম এবং অত্যাচার হয়, পাকিস্তানের বাইরে এসে অনেক ছাত্রছাত্রী শিক্ষা অর্জন আরম্ভ করেছেন, এক্ষেত্রে শুধু সফলই হননি, বরং জামাতের তবলিগ বা প্রচারের কারণ হচ্ছে ব্যবসায়ীদের সাথে যখন অন্যায় হয়, জুলুম হয়, তখন এই ব্যবসায়ী আহমদী শ্রেণী বহির্বিশ্বে ব্যবসা আরম্ভ করেন। তাদের ব্যবসার শুধু উন্নতি হয়নি, বরং আহমদীয়তেরও প্রচার হয়েছে। তাদের কারণে শাহাদাতের বিষয়টি নিন, শাহাদাতের ঘটনার কারণে অনেক আহমদি পরিবারকে হেজরত করতে হয়েছে, আর এই কারণেও পৃথিবীতে জামাত বিস্তার লাভ করছে। বরং জামাতের বিস্তার লাভ, প্রসার লাভ, উন্নতি যাওয়াই তাকদীর, খোদা তাআলার সিদ্ধান্ত, যার কথা হযরত মুসলিম ইসলাম উল্লেখ করেছেন। আহমদীদের উপর জুলম এবং অত্যাচারের কারণে জামাত অনেক বেশি গতিতে বিস্তার লাভ করছে, আর এই জুলম এবং অত্যাচার জামাতের তবলিগের প্রসার এবং প্রচারের কারণ হচ্ছে। জামাত পৃথিবীতে এমনভাবে আজ পরিচিতি লাভ করছে যে জেনে এবং দেখে মানুষ হতভম্ব হয়। বহির্বিশ্বে অর্থাৎ পাকিস্তানের বাহিরে বায়াতের সংখ্যা প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে এবং বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রক্রিয়া যেখানে আরম্ভ হয়েছে, যেখানে জামাত বিস্তার লাভ করছে, আর হযরত মসীহ মওউদের ভবিষ্যৎবাণী এবং খোদার প্রতিশ্রুতি যেখানে বড় মহিমার সাথে পুরা হচ্ছে বা পরিপূর্ণতা লাভ করছে, সেখানে তার এই ভবিষ্যৎবাণীও পুরা হবে ইনশাআল্লাহ। জামাত যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তখন এই শ্রেণীর মুখ বন্ধ হয়ে যাবে, তাদের বলতি বন্ধ হয়ে যাবে, এটিও তিনি বলেছেন। আমাদের পক্ষ থেকে যেই চেষ্টা হওয়া উচিত তা হল সংখ্যালঘিষ্ঠতাকে সংখ্যাগরিষ্ঠতায় চেষ্টা পরিবর্তনের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা আর কি বা করতে পারে, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে পণ্যের ভাগী করতে চান, তাই বলছেন যে তবলিগ করো, সত্যের বাণী পৌঁছাও মানুষকে। নতুবা জামাতের বিস্তারের বা প্রসারের যে গতি এবং যে ফলাফল সামনে আসছে তা কোন মানবীয় প্রচেষ্টার ফসল হতে পারে না। যেভাবে স্বয়ং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে পত্র আসে অনেকের যে আমরা তওবা করছি, জামাতভুক্ত হচ্ছি, সেই বিরোধী যারা পূর্বে শত্রুতা করত এখন পত্র লিখছে যে আমরা তওবা করছি এবং জামাতভুক্ত হচ্ছি, এবং এ ধারা আজও অব্যাহত আছে। বরং বিরোধী আলেম এবং পাদ্রীদের ভিতরও এই সচেতনতা সৃষ্টি হচ্ছে, আহমদীয়দের সত্যতা তাদের হৃদয়ে প্রবেশ করছে, আর তাদের কতক বয়াতের কথাও লিখছেন পাদ্রীরাও। এই আল্লাহ তাআলা এই বিপ্লব আল্লাহ তাআলা স্বয়ং মানুষের হৃদয়ে সৃষ্টি করছেন। অতএব যদি আমরা ধৈর্য এবং দোয়ার ভিত্তিতে খোদার সাহায্য প্রার্থনা করতে থাকি, খোদা আল্লাহ সাহায্য চাইতে থাকি, তাহলে আমরা দেখব এই বিপ্লব ইনশাল্লাহ আর এই সংখ্যা লঘিষ্ঠতা সংখ্যা গরিষ্ঠতায় পরিবর্তিত হবে। এই আপত্তিকারী যারা আজ আপত্তি করছে তারা যদি জীবিত থাকে তারা এটি দেখবে, নতুবা তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। যেভাবে মুসলিম ইসলাম বলেছেন যে তোমরা দেখবে সেই যুগ সন্নিকটে, সেই যুগ সন্নিকটে যে তোমরা দেখবে এই দুষ্কৃতকারীদের কাউকে আর দেখা যাবে না, এই দুষ্কৃতকারী নিজেই নিঃশেষ হয়ে যাবে, মিটে যাবে ইনশাল্লাহ। অতএব খোদা তালা বিজয় তাদেরকে দান করেন যাদের ইমান দৃঢ় হয়, যাদের ধৈর্যের মান হয় উন্নত, যাদেরকে যাদের ঐশী প্রতিশ্রুতির উপর থাকে কামেল বিশ্বাস। এই দুঃখ এবং ক্ষণস্থায়ী কষ্ট ইমানে দীপ্তি সৃষ্টি করছে, তারা জানে যে এটি আমাদের ইমানের জন্য সার স্বরূপ। আমাদের কাজ হল সাময়িক পরীক্ষা এবং বিপদাপদের মুখে ধৈর্যের সাথে সেই বিপদাপদের মোকাবেলা করা। দোয়ার প্রতি পূর্বের তুলনায় বেশি মনোযোগী হন। এক স্থানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে দোয়া এবং ধৈর্য, দোয়া এবং ধৈর্য কারা অবলম্বন করে, তিনি বলেন যে ওয়াস্তাইন হলে বিসাবরে ওয়াসালা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। ধৈর্য এবং দোয়ার মাধ্যমে খোদার সাহায্য চাও, আর বিনয়ী ছাড়া অন্যদের অন্য সকলের জন্য এটি বড় কঠিন কাজ। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে তারাই উন্নতি করে, ধৈর্য শক্তি ধৈর্যের বৈশিষ্ট্য তাদের ভিতরেই সৃষ্টি হয় যারা বিনয়ী হয়ে থাকে। কখনো কোনো অহংকারী ধৈর্য প্রদর্শন করতে পারে না, কোনো অহংকারী কখনো খোদার সামনে সেভাবে ঝুঁকে না, ঝুঁকতে পারে না, বিনত হতে পারে না যেভাবে বিনত হওয়া উচিত, ঝুঁকা উচিত। এটি যদি না হয় আল্লাহর সাহায্য থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যখন এই কথা বলেন যে তোমার বিনয়াবনত পথ, তার বিনয়াবনত পন্থা রীতি তার পছন্দ হয়েছে, সেখানে আসলে এর ভিতরে ঘোষণা ছিল যে এই ঘোষণা ছিল যে যে কাজের জন্য তাকে আল্লাহ তাআলা দণ্ডায়মান করতে যাচ্ছেন সেই কাজে সেই ক্ষেত্রে সফলতা তার ইনশাআল্লাহ তার পদচুম্বন করবে। আল্লাহ তাআলা তাকে দিয়ে যে কাজ করাতে যাচ্ছেন, তার দ্বারা যে কাজ নিতে যাচ্ছেন, তার পক্ষ তার সমস্ত বিরোধিতা এবং শত্রুতা সত্ত্বেও এর পরিণাম হবে সফলতা। চূড়ান্ত বিশ্লেষণে তিনি অবশ্যই সাফল্য পাবেন, আর তাই ঘটছে এবং হচ্ছে। অতএব আমরা আহমদীরা এতে বিন্দুমাত্র সন্দেহ করি না যে আহমদীদের বিরোধীরা আহমদীদের পথে কোনো প্রকারের বাধা সৃষ্টি করতে পারে, এটি আমরা ভাবিও না। খোদার হেফাজতের এবং সুরক্ষার ঘোষণা কোরআনে বিভিন্ন স্থানে রয়েছে, আল্লাহ যে হেফাজত করবেন। বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি আমার বান্দা এবং আমার জামাত, যে জামাতকে আমি দাঁড় করাই, সেই জামাতের আমি সুরক্ষা নিশ্চিত করি, আর এটি আমাদের ইমানকে দৃঢ় করে যে ইনশাআল্লাহ আহমদীয়ত অবশ্যই জয়ে যুক্ত হবে। একজন মোমেন, এক মোমেনের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল খোদার সন্তুষ্টি অর্জন। আর তার ভিতরে বিশ্বাস সৃষ্টি হয় যে এই পৃথিবীর দুঃখ কষ্ট এবং খোদার পথে যেই দুঃখ কষ্টের তুমি সম্মুখীন হও তা যদি হেসে খেলে অতিবাহিত করো কৃতজ্ঞতার চেতনা নিয়ে, তাহলে পরকালে ঐশী নিয়ামতের তুমি ওয়ারেস বা উত্তরাধিকারী হবে। ঐশী প্রতিশ্রুতি অনুসারে, খোদার প্রতিশ্রুতি অনুসারে অবশ্যই এই সমস্যা খোদা দর্শনের কারণ হবে, খোদার সাথে মোলাকাতের কারণ হবে। যারা বিনয় অবলম্বন করে, যারা বিনয়ী, তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিতে গিয়ে বলেন যে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই বিনয় শ্রেণী তারা, বা ধৈর্যশীল এবং আল্লাহর কাছে যারা সাহায্য চায়, তারা এমন মানুষ যারা এই বিশ্বাস রাখে যে তাদের প্রভুর সাথে তাদের অবশ্যই সাক্ষাৎ হবে, আর তার দিকেই তাদের হবে প্রত্যাবর্তন। তো এক কথায় এই আয়াত এবং এর পূর্ববর্তী আয়াতের বিষয়বস্তু হল ধৈর্য এবং অবিচল শ্রেণী, যারা আল্লাহর কাছে নিজেদের বিভিন্ন বিষয়ে সাহায্য চায়, সুখে এবং দুঃখে যারা সেই এক এবং অনন্য খোদার সামনে বিনত হয়, তারাই আসলে সবসময় বিনয়ী হয়ে থাকে। আর সেই বিনয়ের ফলশ্রুতিতে তারা খোদার পক্ষ থেকে পুরস্কৃত হয়, কোন প্রকারের অহংকার আত্মম্ভরিতা তাদের হৃদয়ে দানা বাঁধে না। এই ইহজীবনে পারলৌকিক নিয়ামতের জন্য তারা চেষ্টা অব্যাহত রাখে। অর্থাৎ একজন মোমেন বা এক মোমেন এবং বিশ্বাসী এই দুনিয়ার কীটদের সৃষ্ট সমস্যাবলী থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে ঝুঁকে এবং খোদার সাহায্যের জন্য তারা দোয়া করেন। এমন মানুষের ধৈর্য এবং দোয়া তাদের বিনয়ে আরো অধিক বিনয়ী করে, এবং এর ফলে তারা খোদার বর্ধিত কৃপাবাড়ির উত্তরাধিকারী হয়। তাদের পা কখনো দোদুল্যমান হয় না। যদি খোদার নির্দেশ এটি হয়ে থাকে যে যুগে ধর্মের জন্য যুদ্ধ নিষিদ্ধ, যে মুসলিম ইসলামে এই ঘোষণাই করেছেন, তারা নিজেরা মৃত্যুকে সানন্দে বরণ করেন, কিন্তু খোদার সাথে যে সম্পর্ক, নিজেদের দৃঢ়চিত্ততা, অবিচলতার উপর তারা আঁচ আসতে দেন না। কেননা তাদের দৃঢ় বিশ্বাস থাকে, বা তাদের দৃঢ় বিশ্বাস আছে যে ইহ জীবন হল ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পর সাক্ষাৎ হবে মহান আল্লাহ তাআলার সাথে, তাই তার নির্দেশাবলী মেনে চলা আবশ্যক। খোদার ইচ্ছা যা তার প্রেরিত ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন, সেই ইচ্ছা অনুসারে আমাদের কাজ করতে হবে। আমরা প্রাণ জলাঞ্জলি দিতে পারি, কিন্তু সেই নির্দেশ আমরা বিন্দুমাত্র লঙ্ঘন করতে পারি না। অতএব এতে সেই নামধারী জেহাদি এবং উগ্রপন্থী সংগঠনের জন্য একটা বাণী আছে, যারা নিজেদের ধারণা অনুসারে আত্মঘাতী এবং সন্ত্রাসী হামলা করে পৃথিবীতে নিরীহ লোকদের হত্যা করছে, পৃথিবীর শান্তি বিঘ্নিত করছে। তাদের জন্য বাণী হল যে তোমাদের এই কাজ খোদার দৃষ্টিতে পছন্দনীয় নয়। যদি খোদার সাথে সম্পর্কের দাবি থাকে, তাহলে নিরীহ লোকদের হত্যা করার পর অহংকারের সাথে ঘোষণা করো না যে আমরা আমাদের কাজ করেছি, বা এই ঘোষণা করো না যে এই কাজ আমরা করেছি, বা এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমরা দায়ী। বরং তোমাদের তো বিনয়ী হওয়া উচিত, দোয়া এবং ধৈর্যের পন্থা অবলম্বন করা উচিত। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের দেশীয় আইনকে নিজেদের অধীনস্থ, নিজেদের ইচ্ছা মতো দেশীয় আইনকে পদদলিত করা উচিত নয়। কোন দেশীয় আইনকে এইভাবে হাতে নিয়ে দিত অহংকারীদের লক্ষণ, আর অহংকারীদের আল্লাহ তাআলা কখনো সাহায্য করেন না। আজকে এই সম্মান, এই চেতনা আল্লাহ তাআলার ফজলে এক আহমদেরই রয়েছে, আর এক আহমদেরই এটি বৈশিষ্ট্য। বিনয়ী হিসেবে আহমদি খোদার সাহায্যের সন্ধানে থাকে, বিনয়ের সাথে খোদার সামনে ঝুঁকে বিনয়াবনত পথ অবলম্বন সে করে, এবং এর ভিত্তিতে তারা সে আহমদী পুণ্যের ময়দানে এগিয়ে যেতে থাকে। আর ওয়াবশ্বির সাবেরিন ইন্নাল্লাহ মা সাবেরিনের যে মুকুট বা সম্মান লাভের জন্য সকল প্রকারের সমস্যা সে অতিক্রম করে, বরং নিজের জীবন উৎসর্গ করতেও সে দ্বিধা করে না। এমন লোকদেরই আল্লাহ তাআলা এই শুভ সংবাদ দিয়েছেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, অর্থাৎ এরাই সেই শ্রেণী যাদের উপর তাদের প্রভুর পক্ষ থেকে কল্যাণ রাজি বর্ষিত হয় এবং রহমত বর্ষিত হয়, আর এরাই হেদায়ত প্রাপ্ত বা তারাই হেদায়ত প্রাপ্ত। অতএব মানুষ আমাদেরকে যাই বলুক না কেন, বা তারা এই কথা বলে যেতে পারে যে দীর্ঘ পরীক্ষা এটি প্রমাণ করছে যে তোমরা মিথ্যাবাদী, এমন লোকদের এমন কথার আমরা ভ্রুক্ষেপ করি না। তার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মুখে ধৈর্য ধারণের কল্যাণে আমাদের প্রতি কল্যাণ রাজি বর্ষণ করছেন, যা স্বচক্ষে আমরা দেখছি। আর আমরা এই আর আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত হওয়ার সনদ বা সার্টিফিকেট দিচ্ছেন। তো পরিস্থিতি যাই হোক না কেন, ধৈর্য এবং দোয়ার আচল আমরা কখনো পরিত্যাগ করব না, তাহলেই খোদার ফজলের ওয়ারেস এবং উত্তরাধিকারী হব আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এরপর আমি একজন শহীদের স্মৃতিচারণ করব, জিক্রে খায়ের করব, যাকে সম্প্রতি মরদানে শহীদ করা হয়েছে, জনাব শেখ মাহমুদ আহমদ সাহেব, পিতা শেখ উজির আহমদ সাহেব। সোমবার 8ই নভেম্বর রাত 7:45 তিনি এবং তার ছেলে শেখ খালেদ মাহমুদ সাহেব তাদের দোকান থেকে ঘরে ফিরে আসছিলেন। ঘরের কাছে যখন পৌঁছান, অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল চালক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে, ছেলে মোটরসাইকেল চালাচ্ছিল, শেখ সাহেব পিছনেই ছিলেন, যারা ফায়ার করেছে পিছন থেকেই তারা ফায়ার করে, এরপর তারা পালিয়ে যায়। তিনটি গুলি শেখ মাহমুদ আহমদ সাহেবের গায়ে লাগে, একটি তার ছেলে আরেফ মাহমুদের গায়ে লেগেছে। এর ফলে শেখ সাহেব ঘটনাস্থলে ইন্তেকাল করেন। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আহত ছেলে রয়েছেন হাসপাতালে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ আরোগ্য দান করুন। তার ছেলে বড় বীরত্ব প্রদর্শন করেছেন, রাবোয়া থেকে যখন তার সাথে যোগাযোগ করা হয়েছে সেই ছেলে বলে যে চিন্তা করবেন না, তার বয়স 28 বছর, এই বুলেট আর এই রক্ত ঝরানো আমাদেরকে আমাদের ইমানকে দুর্বল করতে পারে না, ইনশাল্লাহ আমরা অবিচলতার সাথে সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, চিন্তার কোনো কারণ নেই। শহীদ মরহুমের দাদা 1907 সনে আহমদীয়ত গ্রহণ করেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে, তো সাহাবি হওয়ার সম্মানও তিনি এভাবে লাভ করেন। তার পিতা 1932 সনে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেন। এরপর 1935 সনে কোয়েটায় থাকতে 1935 সনে তারা মরদান স্থানান্তরিত হন। মরদানের মসজিদে 2 মাস পূর্বে যে সন্ত্রাসী হামলা হয়েছে এতে তার ভাতিজা শেখ আমির রেজা সাহেব শাহাদত বরণ করেছেন, ব্যবসায়ী পরিবার। তাদের ব্যবসা আল্লাহ তাআলার ফজলে ভালো চলছে, আর এই কারণে শত্রুদের দৃষ্টি ছিল তাদের উপর, শত্রু তাদের প্রতি বিদ্বেষ রাখত। বিভিন্ন সময়ে আল্লাহ তালার পথে বন্দি হওয়ার সম্মানও শেখ সাহেব এবং তার ভাইরা লাভ করেছেন, রাহেমুল্লাহ তারা, তাদের বিরুদ্ধে 20টি মামলা রয়েছে শুধু আহমদীয়তের কারণে। দীর্ঘদিন থেকে জুলুম অত্যাচার হয়ে আসছে। 1974 সনে তাদের এক ভাই শেখ মুশতাক সাহেবকে জেলা থেকে বহিষ্কার করা হয়েছে। ১৯৭৪ সংসদের কার্যক্রমে দোস্ত প্রমোদ সাহেব সংসদে সাহায্য করতেন, সেই কাজে তার দুটো বইয়ের প্রয়োজন ছিল। শেখ সাহেব তখন ইসলামাবাদে থাকতেন, তার সামনে উল্লেখ করেন তিনি সেখানে গিয়ে দুইবার রেফারেন্সের জন্য বই নিয়ে আসেন, আর সংসদের কার্যক্রমে সেই রেফারেন্স ব্যবহার হয়েছে। তাই এদিক থেকে যৌবনেই জামাতের কাজে নিয়োজিত ছিলেন আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। 2008 সনে তাকে অপহরণ করা হয়েছিল, এরপর মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি লাভ করেন। অপহরণকারী প্রথমে তার সাথে বড় কঠোর ব্যবহার করছিল, কিন্তু যখন দেখে তিনি নামাজি এবং জিকরে এলাহিতে রত থাকেন, তাহাজ্জুদ পড়েন, ধীরে ধীরে অপহরণকারীদের মন নরম হয়। আর মন নরম হওয়ার পর তারা তাকে ঠান্ডা পানি এবং পাখার সুযোগ করে দেয় তারা সেই গরমের ভিতর। আর অপহরণকারীদের হৃদয়ের কোমলতা দেখুন, যত পয়সা চাচ্ছিল তার তুলনায় অল্প কম নিয়েই তাকে তারা মুক্তি দেয়, এই হল এই এদের অবস্থা। কিছু কিছুকাল পূর্বে তার দোকানের কাছে বোমা রেখে সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যতদিন ধরে মরদানে বসবাস করছেন তিনি সহায় এবং তার পরিবার বড় কঠোর পরিস্থিতির মোকাবেলা করছেন। শহীদের পদমর্যাদা উন্নীত করুন আর বাকি পরিবারকে নিরাপত্তার বেষ্টনীতে রাখেন। পরম প্রত্যেক আহমদীকে মরদানে হোক বা পাকিস্তানের যে কোনো শহরেও তাদের নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, কেননা শত্রুর ষড়যন্ত্র ভয়াবহ রূপ ধারণ করছে। রীতিমতো নামাজ পড়তেন তিনি, বড় মনোযোগ সহকারে খুতবা শুনতেন, পরিবারের সবাইকে খুতবা শোনাতেন। বিভিন্ন স্থানে মানব সেবামূলক কার্যক্রমে অংশ নিতেন। মর্দান শহরে বিভিন্ন স্থানে শীতল পানীয়ের সুযোগ সুবিধার জন্য বিদ্যুৎ চালিত ওয়াটার কুলার সংস্থাপন করেছেন তিনি। তার দুই ছেলে আছে, একজন আহত বড় ছেলে, দুই ছেলে এবং দুই মেয়ে, তাদের বয়স 28-20। তার স্ত্রী রয়েছেন, আল্লাহ তাআলা শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দিন, দৃঢ় মনোবল দান করুন। নামাজের পর আমি তাদের আজকে জুমার নামাজের পর তাদের নামাজের জানাজা গায়েব পড়াবো। এছাড়া জামাতের এক পুরনো বুজুর্গ জনাব চৌধুরী মোহাম্মদ সিদ্দিক সাহেব, যিনি খেলাফত লাইব্রেরির ইনচার্জ ছিলেন, সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াকফে জিন্দেগী ছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। 1915 সনে তাঁর জন্ম হয়। 1906 সনে তার পিতা বয়াত করেন, তার মায়ের বয়াত পূর্বেরই ছিল, তার মা পূর্বেই বয়াত করেছেন। 1935 সনে পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় থেকে মৌলভী ফাজল পাশ করেন, তৃতীয় স্থান দখল করার পর জামে আহমদিয়ায় ভর্তি হন। 1938 সনে তিনি মুসলিমদের কাছে জীবন উৎসর্গ করার আবেদন পত্র পেশ করেন। ব্যক্তিগতভাবে 1960 সনে বিএ পাশ করেন এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেন, খেলাফত লাইব্রেরিতে লাইব্রেরিয়ান ছিলেন। 1964 সনে পড়ালেখার প্রতি যেহেতু ঝোঁক এবং আকর্ষণ ছিল, তালেম ইসলাম কলেজে যখন এম এ আরবির ক্লাস আরম্ভ হয়, সেখানকার প্রথম ব্যাচে ছাত্রদের ক্লাসে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। আরবি ভাষায় সে বছর বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। 1931 সনে হাজার মুসলিম মুসলিম যে আহমদিয়া কোর প্রতিষ্ঠা করেন তারও তিনি মেম্বার ছিলেন। ১৯৩৪ সনে ন্যাশনাল লীগের প্রতিষ্ঠা হয় তিনি তারও তাতে অন্তর্ভুক্ত ছিলেন। ১৯৩৮ সনে খোদামুল আহমদিয়ার প্রাথমিক মেম্বারদের অন্তর্ভুক্ত ছিলেন মোতামেদ খোদামুল আহমদিয়া, কেন্দ্রীয় এডিটর খালেদ এবং অ্যাক্টিং সদর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন হজরত মুসলিম মুহাম্মদ রাজিয়াল্লাহু আনহু স্বয়ং খোদামুল আহমদিয়ার সদর ছিলেন। ১৯৪৭ সনে হিজরতের সময় হজরত আম্মা যান এবং মুসলিম মুহাম্মদের বাকি সন্তানদের সাথে আসেন কাফেলায় বা কাফেলাকে তিনি নিয়ে আসেন। ১৯৪৮ সনে ফুরকান ব্যাটালিয়নে অন্তর্ভুক্ত হন। ১৯৪৮ সনে রাবোয় যে তাবু দাঁড় করানো হয়েছে সেই তাবু গড়ে তোলার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। প্রথম রাত রাবোয়াতে কাটানো তার সৌভাগ্য হয়। রাবোয়াকে আবাদ করার জন্য যখন যান হযরত মুসলিম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুর আসার পরিকল্পনা ছিল। প্রথমে তাকে পাঠানো হয় তাবু ইত্যাদি গড়ে তোলার, তিনি এবং আব্দুল সালাম আখতার সাহেব তাবু এবং সাইবান ইত্যাদি নিয়ে যান। বন্যার কারণে রাস্তা কাটা ছিল, এক দীর্ঘ রাস্তা অতিক্রম করে সেখানে আসতে হয়। সে যুগে তালিমুল ইসলাম স্কুল অস্থায়ীভাবে চিনি উঠেছিল, চলছিল। হেডমাস্টার ছিলেন সৈয়দ মাহমুদুল্লাহ সাহেব। তাকে তিনি অনুরোধ করেন যে ছেলে আমরা রাতে রাবোয়াতে থাকব, রাতে কিছু তাদের হাতে হারিকেন পাঠিয়ে দিন যেন আলোর অভাব দূর হয়। রাবোয়া যখন পৌঁছেন তখন সূর্য অস্ত যাচ্ছিল। তিনি অনুমানে রাবোয়ার কেন্দ্র কোথায় হতে পারে তা নির্ধারণ করেন, সেখানে তাবু দাঁড় করান। বিরান ভূমি ছিল, কয়েক কিছু স্থানীয় পথিক সেই পথে যেত, তারা তাদের দেখে আশ্চর্য হয় যে দুজন এখানে বসে কি করছে। যাই হোক, যে ট্রাক বিভিন্ন বস্তু পণ্য সামগ্রী নিয়ে এসেছে তাদেরকে বিদায় দিয়ে নীরবে তারা সেখানে বসে যান, দোয়া আরম্ভ করেন, নজম পড়তে থাকেন। আখতার সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পংক্তি উচ্চস্বরে পড়তে থাকেন। যেহেতু আবাদি ছিল না তখন, চতুপাশে ছিল শুধু পাহাড়, তার আওয়াজ পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হচ্ছিল। এরপর তিনি দেখেন, তারা দেখেন যে দূর থেকে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। শাহ সাহেবকে বলে এসেছিলেন স্কুলের ছেলেদের হাতে হারিকেন পাঠাবেন। তারা দেখেন যে ৬ মাইল দূরে ছেলেরা হারিকেন নিয়ে আসছে। তাদের দুইজন ছিল বাঙালি আর একজন ছিল শ্রীলঙ্কার। এই বালকরাও রাতে দেরিতে সেখানে পৌঁছে, রাতে সেখানে আহমদনগরের নিকটবর্তী গ্রাম থেকে তাদের জন্য খাবার আসে। এভাবে প্রথম রাত তারা রাবোয়াতে অতিবাহিত করেন চৌধুরী সাহেবের সাথে। আরো অনেক ঐতিহাসিক কাজ সিদ্দিক সাহেব করেছেন হযরত মুসলিম মুহাম্মদের সাথে। ১৯৪০ সনে আলেমদের ঘাটতি দূর করার জন্য যুবকদের প্রস্তুত করা বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য যেই সিলেবাস প্রস্তুত হয় তাতেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। দীর্ঘকাল সেবা করেছেন, লাইব্রেরিয়ান হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। পরে আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তারিখে জাদিদের মেম্বার ছিলেন, সাধারণ আহমদিয়ার প্রাথমিক যুগের মেম্বারদের অন্তর্ভুক্ত ছিলেন। পাকিস্তানে আসার পর যে আঞ্জুমান গঠিত হয় তার মেম্বারদের একজন ছিলেন। রাবোয়ার সদর মুমি ছিলেন, দীর্ঘকাল তিনি খেদমত করেছেন, দীর্ঘকাল সেখানে সেবা করার সুযোগ পেয়েছেন। আমি দেখেছি অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, বয়সে অনেক বড় আমার তুলনা, আমার এবং তার বয়সের অনেক তফাত, কিন্তু আল্লাহ তালার ফজলে অত্যন্ত বিনয়ের সাথে সবার সাথে কথা বলতেন, বড় বিশ্বস্ত কর্মী ছিলেন। জামাতের সাধারণ মমি হিসাবেও কাজ করেছেন রাবোয়ায়, যেখানে প্রয়োজন দেখা দিত যে কঠোরতার প্রয়োজন হলে শক্ত ব্যবহার করতে পারতেন, ভালো প্রশাসনিক দক্ষতা ছিল তার, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তারও নামাজ জানাজা গায়েব হবে। তৃতীয় জানাজা গায়েব হবে জনাব মাসুদ আহমদ খোরশেদ সনোয়ারি সাহেবের। তিনি প্রায় দু মাস পূর্বে ইন্তেকাল করেছেন। বিভিন্ন ভাবে জামাতের কাজ করেছেন তিনি করাচিতে, বিশেষ করে আমেরিকায়ও। তার মেয়েরা এখানে জামাতের কাজ করছেন, তাদের সন্তান সন্ততেরাও। আল্লাহ তাআলা তাদের তার পদমর্যাদা উন্নীত করুন। তাদের সকলের নামাজে জানাজা গায়েব হবে ইনশাআল্লাহ, যেভাবে আমি বলেছি।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر